السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزم الله الجنة. رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات অফিরাতিন নাম্মাম. রাহুল বুখারী. আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহাল তাদরুনা মা ইয়াদখুলু الناس النار ثم قال الفرج والفام. রাওয়াহু আবু দাউদ النسائي ও তিরমিজি ইবনে মাজাহ সানাদিন সহীহ. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে গভীর রাতে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় গীবত, পরনিন্দে। পরনিন্দে সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের জাহান্নাম নির্ধারিত হয়ে যায়, তার একটি বড় কারণ হল গীবত, পরনিন্দা করা। যেসব পাপ মানুষের সাথে জড়িত, তার একটি পাপ হল গীবত, পরনিন্দা করা। পাপ দুই ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায়, তবে মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায় না, যা জটিল, কঠিন, দুরূহ। তার একটি পাপ হচ্ছে গীবত, পরনিন্দে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। হে বিশ্বাসীগণ, তোমরা মানুষের উপরে অহেতুক বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অনেক সময় ধারণাই পাপ, ধারণাই পাপ। এ কথা আল্লাহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। এই ছেলেরা, কি ঘটনা, তোমরা কথা বলছো কেন, বা এই লোকগুলো দাঁড়িয়েই কেন, সামনে বসার জায়গা আছে, তাদের বসার অনুরোধ করো, বসার জায়গা থাকলে বসে থাকতে হবে, না হলে স্থান ত্যাগ করতে হবে। আমরা অনুরোধ করছি, আপনারা সম্মানী মানুষ, আপনাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই, অল্প সময় আপনারা বসে আলোচনা শোনার চেষ্টা করুন। অনেক সময় মানুষ ব্যয় করছে ভুল পথে। দিন যত যাবে মানুষ তত দিন ধর্ম থেকে সরে যাবে, এ কথাই ঠিক। মানুষের চাল চলন, কথাবার্তা, আচরণ খারাপ হয়ে যাবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন। অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ, প্রায় সবাই প্রতারক। উকিল হোক, জজ হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রিন্সিপাল হোক, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, যে যেখানে আছে সমাজের দায়িত্বে, প্রায়ই প্রতারক। পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সে সময়টা এখন। তিনি বলেন, ওয়াইসাদাকুল কাযিব ওয়াইকাযিবু সাদিক, ওই সময়ে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, একবারে নগদ উল্টা। সেটা এখন আপনি দেখেন, এ কথা আল্লাহ রাসূল বলছেন, তাহলে এটা একটা পরিস্থিতি। তিনি একথা বলছেন যে আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে, ভালো মানুষ হবে খারাপ আর খারাপ মানুষ হবে ভালো, এটা পরিস্থিতি। কাজেই মানুষ দিন ধর্ম থেকে সরে যাবে, মানুষই জাহান্নামে যাবে, পশু প্রাণী যাবে না। মানুষ এবং জিনের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করেছেন, পশু প্রাণীর জন্য নয়। গরু ছাগল অন্যান্য কোন প্রাণী জাহান্নামে যাবে না। আর আমরাও বড় বিপক্ষে যারা দিন প্রচার করছি, তারা প্রায়ই সঠিক দিন প্রচার জাতির সামনে করতে চায় না। সবাই সঠিক প্রচার করতে পারবে না একথা আমরা মনে করি না, কিন্তু অনেকেই পারবে, স্বার্থপরতার কারণে সে সঠিক প্রচার করে না, করার সাহস রাখে না। একটা বাংলা শিক্ষিত মানুষও যদি বক্তব্য দিতে চায়, ও যদি বগুড়া থেকে এখানে আসে, 2-3 ঘন্টা সময় লাগবে, 2টা আয়াত লিখে নিবে আর 10টা হাদিস লিখে নিবে, লিখে নিয়ে মুখস্থ করতে থাকবে, আমাদের সামনে এসে 2টা আয়াত আর 10টা হাদিস শোনাবে, সলাতের উপরে, জাকাতের উপরে, সিয়ামের উপরে, ফজিলতের উপরে, আমলের উপরে, আমরা জেনে যাব সেটা যে ভালো না মন্দ, কোন আমল করব। সেই পরিস্থিতি আর নেই। সঠিক ধর্ম প্রচার করার মাধ্যম কেটে গেছে, মানুষ চায় না, আর যারা দিন প্রচার করছে তারাও এটা ভাবে না। তাফসির মাহফিল এ ধরনের প্রচারের সবচেয়ে ক্ষতিকারক মাধ্যম। আমাকে বলছে যে অমুক আয়াত থেকে অমুক আয়াত তাফসির করবেন, জালসা কমিটি বলে, জালসা কমিটির কাছে জিম্মি আমি। আমাকে বলছে যে অমুক আয়াত থেকে অমুক আয়াত তাফসির করতে হবে, বাহ। অথচ ইসলাম ধ্বংসের বড় বড় কয়েকটা মাধ্যম, তার একটা বড় মাধ্যম হচ্ছে তাফসির মাহফিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ ছড়ানো, এটা একটা বড় মাধ্যম। জিন্দেগি তো মুফাসসির কোনোদিন ভালো মন্দ বিবেচনা করে দেখেছে, এটা তার বক্তব্যে প্রমাণ করে না। উনি ভালো মন্দ বিবেচনা করতে পারেন না এ কথা আমরা বলি না, হয়তো বা পারেন, কিন্তু তার বক্তব্য প্রমাণ করছে যে উনি চিন্তা ভাবনা করেন না। কিছুক্ষণ আগে একজন বক্তা আমার সামনে নকল করছেন যে 10,000 টাকা অগ্রিম দিয়ে এসেছেন, বিদায়ের সময়তে 20,000 লাগবে। যে লোকটার কথা বললেন সেই লোকটার আমি 1-2 মিনিট কথা বলে সামনের দিকে যাই। সিরাজগঞ্জে আমি এবং আমানুল্লাহ বিন ইসমাইল একটা প্রোগ্রামে গেছিলাম। প্রোগ্রামে গিয়ে গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ রাস্তা লোকজন আমাদের হেঁটে নিয়ে গেল। বাড়িতে ঢুকতে, একটা ঘরে ঢুকতে দেখি ওই হুজুর আরো 2 জন লোক নিয়ে বসে আছে, বেশ দাড়ি ভালো, কালো মিসমিস করছে, তো দাড়ির গোড়ার দিকে মনে হচ্ছে যে সাদা সাদা ভাব। 2-1 জন পাশে বসে আছে লোক, বেশ উঁচা লম্বা জোয়ান, কালো বর্ণের লোক। তো আমি সালাম দিয়ে ওযু করে সালাত আদায় করে পাশে বসে বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাড়ি কলব করা আছে নাকি? যে দাড়ির ভিতর দিক সাদা মনে হচ্ছে যে, একটু হেসে উঠলেন। ইতিমধ্যেই একজন লোক এসে বলছে যে একটু তাবলিগ সম্পর্কে আমাদের বলেন। তো আমানুল্লাহ বিন ইসমাইলকে বললাম যে আপনি একটু বলেন তাবলিগ কি। তখন ইনি কিছু বললেন, তারপর আমাকে বলতে বললেন, ওই লোক বললাম। তখন ওই লোক আবার এই হুজুরকে বলছে আপনি বলেন। তুমি বলছি না, যা বলেছি আর বিকল্প নেই, আমি যেটা বলেছি এর বিকল্প নেই, এটাই চূড়ান্ত। এই পর্যন্ত বলতেই একটা লোক এসে বলছে চলেন খাওয়ার জন্য যাই। তাম বললাম যে ভাই চলেন খাওয়ার জন্য যাই। উঠলাম একসাথে, উঠে দুই চার মিনিট হাঁটার পরে খেতে বসেছি, দেখুন এই হুজুর আর নেই, কোথায় উনি, কোথায় পাওয়া যায় না, কোথায় গেল পাওয়া যায় না, শেষ পর্যন্ত পাওয়াই গেল না। তাহলে তারা যে হুজুর যে একাই দিনের ক্ষতি করছে এই কথা নয়, আপনারাও তার সহযোগী। দিনের ব্যাপারে আপনাদের কি আল্লাহ ছাড় দেবে এটা আপনি মনে করিয়েন না। দিন জানাও মানা দুটাই কঠিন, আর ইসলাম মানে মেনে নেওয়া, এ কথা ঠিক, কিন্তু ইসলাম মানে জানা এটাও বুঝতে হবে, শরীয়তের প্রত্যেকটা জিনিস জেনে জেনে আমল করতে হবে, জেনে আমল করতে হবে, এটা সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াক মুযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি, তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা, আর তিন নম্বর বড় পাপ হচ্ছে কাউলুজুর, মিথ্যে কথা বলা। আগের বিবরণে আমরা দেখলাম ধারণাই সবচেয়ে বড় মিথ্যে, আর এখন দেখছি যে ধর্ম মিথ্যা হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ। অথচ কোর্ট কাচারে মিথ্যা ছাড়া চলেই না, সবাই জানে, জজ উকিল সবাই জানে, বাদী বিবাদী সবাই জানে যে প্রায় অংশই মিথ্যে। সমাজের বহু কাজই তাই, অথচ অত্র হাদিস আল্লাহর রাসূল বলেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আর যেখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল দেখলেন একজন লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, আল্লাহর রাসূল এক পর্যায়ে বলেন কে, তখন জিব্রাইল বললেন ও হচ্ছে মিথ্যুক, মিথ্যে কথা বলতো, তার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, এটা বিচারের আগেই, মিথ্যে তৃতীয় মহাপাপ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে এ কথা তুমি কান লাগিয়ে শোনো না, ওরা দুইজন কি বলছে এটা তুমি কান লাগিয়ে শোনো না, এটা মহাপাপ। যারা কারো গোপন কথা কান লাগিয়ে শুনবে, আল্লাহ তার কানে বিচারের মাঠে তামাকে জাহান্নামের আগুনে গরম করে তার কানে ঢেলে দিবেন। মানুষের গোপন কথা শোনা মহাপাপ, ও যা বলছে বলুক, আপনার পক্ষে হোক আর বিপক্ষে হোক। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনজন মানুষ যদি তোমরা একসাথে থাকো তাহলে দুইজন মিলে কোনো কথা বলিও না, দুইজন মিলে কথা বললেই তৃতীয় জন ভাববে আমার বিরুদ্ধেই মনে হয় বলছে, অযথা লোকটাকে আপনি বিপদে ফেলে দিলেন, অথচ হয়তো বা তার বিরুদ্ধে কথা নেই। তিনজন থাকলে তিনজন মিলেই কোনো কথা বলতে হবে, দুইজন বলা যাবে না, এটা নিষেধ।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখে তাহলে আল্লাহ ইহকালে এবং পরকালে তার দোষ ঢেকে রাখবেন। বাক্য আবার বুঝেন, কোন মানুষ যদি কোনো মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কারোর সামনে না বলে, তাহলে আল্লাহ ওর যে দোষ ত্রুটি আছে এই দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। পরকালে ঢেকে রাখবেন মানে কি? পরকালে ঢেকে রাখবেন মানে একে আল্লাহ জান্নাতে দিবেন। কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাতে দিবেন। আর তুমি যে ভোটের পিছনে ছুটাছুটি করো, সেই ভোটের নীতি হলো এই, 40 বছর আগে যে পাপ হয়েছে সেই পাপও মানুষ পেপার পত্রিকায় দেয়, পাপ হয়েছে কিনা সেটাও মানুষ জানে না। তুমি তো এই স্বভাবের পিছনে ছোট যুবক, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন কেন? আগে বৈশিষ্ট্য, আচার আচরণ, স্বভাব পরিবর্তন করেন, তারপরে জান্নাত। মানুষের গীবত পরনিন্দা করে, দোষ ত্রুটি উদ্ঘাটন করে জান্নাতের আশা করা যায় না। বুখারী মুসলিমের একটা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করি। আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করতেন? মায়ে জীবন মালিক একজন লোক এসে বলছেন, তাহির মিয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, অস্তাক ফিরিল্লাহ, ক্ষমা চাও, অত বেলায় হে তোবা করো। আল্লাহ রসুল বললেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন যে তুমি ফিরে যাও, তুমি তোবা করো, ক্ষমা চাও। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বলছেন, আবেহি জনন, লোকটি কি পাগল? আমি তো বলছি চলে যাও, ক্ষমা চাও। যেহেতু আমি বলছি চলে যাও, ক্ষমা চাও, পাপ ক্ষমা হবে নিশ্চিত, এ যায় না কেন, তাহলে কি পাগল? সাহাবীগণ বললেন, লাইসাবে মাজনুন, জিনা, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আর সারে বা খামরান, তাহলে কি ও মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না কেন? ফাকামা রাজুলুন ফাস্তান কাহাও, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা শুঙে দেখে বলল, আল্লাহ রসুল, মা সারে বা খামরান এ মদ পান করেনি, এ একজন ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, আ জানাইতা, তুমি কি জেনা করেছ? এটা কিন্তু আল্লাহ রসুল প্রথমে বুঝতে পেরেছিলেন। একবার ফিরালেন, দুইবার ফিরালেন, তিনবার ফিরালেন, চতুর্থবারে বললেন, তুমি কি পাগল, লোকটা কি পাগল? পঞ্চমবারে বলছেন, লোকটা কি মদ পান করেছে? তার মানে এখনো বলছেন না যে কেন তোমাকে পবিত্র করব। যখন প্রমাণ হয়ে গেল যে লোকটা পাগলও নয়, মদও পান করেনি, তখন আল্লাহ রসুল পূর্বেই যেটা ভেবেছিলেন সেই কথাটা বলছেন, তুমি কি জেনা করেছ? আল্লাহ রসুল তো প্রথমবারই বলতে পারতেন যে ঘটনা কি, তোমাকে কেন পবিত্র করব। আল্লাহ রসুল মানুষের দোষকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন তার একটা নমুনা পেশ করছি আপনার সামনে। আল্লাহ রসুল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কত চেষ্টা করতেন, যাক বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজ ইবনে মালিকের মালিক হুজ্জালের সাথে রাসুলের দেখা। মাইজ ইবনে মালিক ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, সেই ধনী মানুষের নাম হচ্ছে হুজ্জাল। মাইজ ইবনে মালিক হুজ্জালের স্ত্রীর সাথে একবার অন্যায় জড়িয়ে পড়ে, হুজ্জাল এটা জানতে পারে। জানতে পেরে মাইজ ইবনে মালিককে বলেন, তুমি একটু রাসুলের কাছে যাও, তোমার বিষয়টি পেশ করো। মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক রাসুলের কাছে এসেছেন। শেষ পর্যন্ত যাওয়ার হলো, অনেক দিন পরে রাসুলের সাথে হুজ্জালের দেখা। তখন আল্লাহ রাসুল বলছেন, হুজ্জাল ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি যে কেন আমার কাছে পাঠালে, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। তুমি যে আমার কাছে কেন পাঠালে তাকে, আমার কাছে কোনো কথা প্রকাশ হলে তার বিচার হবেই। যদিচ তিনিও চেষ্টা করেছেন প্রাণপণে ঢেকে রাখার, শেষ পর্যন্ত ঢেকে রাখা যায়নি। এরপরেও তিনি বলছেন, মাইজ হুজ্জাল, তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। ইসিম তাবজিল শব্দ ব্যবহার আছে আপনাদের, যেটা বোঝানো যাবে না, অনেক 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 বেশি ভালো হতো, কেন যে আমার কাছে পাঠালে। অথচ আপনি একটা মানুষের দোষ এখন জানতে পারলে আর একজনকে না বললে আপনি ঠান্ডা হবেন না। আর নারীদের বৈশিষ্ট্য এত খারাপ, এত দুর্বল, যদি আপনি তাকে কোনো ঘটনা বলে বলেন যে কাউকে বলো না, সবার সামনে বলবে আর বলবে যে বলতে আমাকে নিষেধ করেছে, ওরা এই বিষয়ে এত দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওলা ইয়াগতাব্বাজুকুম বাজ, অবশ্যই তোমাদের কেউ যেন গীবত পরনিন্দা না করে কারো। এ ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যারা, পিছনে নিন্দা করে যারা, এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত পিছনে এবং সামনে নিন্দাকারীদের জন্য, বদনামকারীর জাহান্নাম অবধারিত। যে বদনাম নিন্দা আপনি দিন রাত করছেন, এমন একটা পরিবেশ পরিস্থিতি, মানুষ যেন আর একজনের বদনাম না করলে থাকতেই পারে না। প্রতিটা মানুষ স্ব স্থানে বদনাম করতে বাধ্য। কেউ হয়তো এখানে বলতে পারেন যে মুজাফফর বিন মহসিন যে অমুক বললেন যে মিথ্যুক দাজ্জাল, দিনের ব্যাপারে যারা মিথ্যা কথা ছড়াচ্ছে তার কথাটি সমাজে জানিয়ে দেওয়া জরুরি ফরজ। যেখানে সেখানে বলতে হবে এরা দাজ্জাল, এরা মিথ্যুক, যেখানে সেখানে বলতে হবে, নইলে আপনি রাসুলের ধর্মকে সঠিক টিকাতে পারবেন না। শুধু মিথ্যুক নয়, এদের সমাজে ধরে উচিত মতন বিচার হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা না বেঁচে থাকলে এরা কেউ মাঠে থাকতো না, সবার যাবজ্জীবন জেল হতো। এত বড় মিথ্যা কথা বলবে আর সমাজে থেকে যাবে? একজন সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা নার বাড়িতে গিয়ে দরজায় বলেছিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তিনবার সালাম দিয়ে ফিরে গেছিলেন। উমর বললেন, ঘটনা কি, ভিতরে আসলো না কেন, ডাকাও তো। ডেকে নিয়ে আসা হলো, কি ব্যাপার, আপনি ভিতরে আসলেন না কেন সালাম দিয়ে? তখন উনি বললেন যে আল্লাহ রাসূল বলেছেন, তিনবার সালাম দেওয়ার পরে কে যদি সাড়া না দেয় তাহলে ফিরে যেতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে এই কথা, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার প্রমাণ পেশ করুন। প্রমাণ পেশ করতে না পারলে তার জীবন শেষ, আর জীবনে কোনোদিনও সমাজে যেতে পারবে না। একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিল যে আপনি আমাকে খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবেন। তখন আল্লাহর আয়েশা বলেন, এই তুমি থামো, তুমি বাসা থেকে যেতে পাবা না, আল্লাহর নবী আসবেন, তাকে জিজ্ঞাসা করব এই যে কথাটা বলল এটা ঠিক না বেঠিক, প্রমাণ না হওয়া পর্যন্ত তোমার পা এখান থেকে নড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবী বাসায় আসলেন, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইহুদি মহিলা এই কথা বলছে। বলে ইহুদি মহিলা কি বলছে? ও বলছে যে আপনি আমাকে খেতে দেন, আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবেন। তো কবরের শাস্তির ঘটনা কি সত্য? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ কবরের শাস্তির ঘটনা সত্য, কবরের শাস্তি হবে। এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন, দিয়ে হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাসূল কবরের শাস্তিকে স্মরণ করেই দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে লাগলেন। যেটা আপনাদের ইস্যু হয়ে গেছে এখন, যে হাত তুলে দোয়া করা বেদাত বলছেন ওনারা, এটাই আপনার বিরোধিতা করার একটা বড় মাধ্যম। গোদাগাড়ির দিক থেকে কোন একটা লোক আছে, তার মুখের ভাষাই হলো গালি দেওয়া, আর আমরা নাকি তার কোনো প্রোগ্রামে টিকতে পারিনি, শুধু পালিয়ে যাই। আমাদের পায়ের নিচে নাকি মাটি নেই, তার 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 বৈঠকে আমরা টিকতে পারি না, খালি শুধু খালি পালিয়ে যাই। মানুষ কথাবার্তা বলতে একটু লজ্জাবোধ করে না যে এই কথাগুলো জনগণ গ্রহণ করবে না, এটা হিসাব করে না। দেখেন এই যে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাসূল কবর পাশে গিয়ে হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করার আমরা কত হাদিস পেশ করেছি বইয়ে, এরপরেও ভুল তথ্য দিচ্ছে সমাজে। আর এক শ্রেণীর অবুজ মানুষ আছে, যেই অবুজ মানুষগুলি এই ভুল তথ্য নিয়ে আরো পাঁচজনকে বিভ্রান্ত করছে। আমরা মনে করি নিয়ে যে এটা একেবারেই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার জন্য তো এটা ক্ষতি, আপনি এখানে যাচ্ছেন কেন? যারা শরীয়তে মিথ্যা কথা বলছে তাদেরকে সমাজে চিহ্নিত করতে হবে, এটা জরুরি। সেই কালে ইমাম মুসলিম তার বুঝ অনুযায়ী ইমাম বুখারীর একটা কথা উল্টা, আসলে ইমাম বুখারীর কথা সঠিক, এর পরেও তিনি উল্টা বুঝেছেন, যেন একবারে কলমে লিখে দিয়েছেন যে ইমাম বুখারীর এই কথার সাথে একমত নয়, তিনি একটা অহেতুক নতুন কথা বলেছেন। কওলুন মুস্তাহাদাসুন লা ইয়াজহাবু ইলাইহি আহাদুম মিনান নাস। ইমাম বুখারী এমন একটি কথা বলেছেন যে কথা পৃথিবীর কোনো মানুষ বলেননি। জরুরি ধর্মের ব্যাপারে যারা মিথ্যা কথা বলছে তাদেরকে চিহ্নিত করা সমাজে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি নিজেকে জেনা থেকে মুক্ত রাখতে পারে, আর কেউ যদি মুখকে কন্ট্রোলে রাখতে পারে, গীবত বদনাম করবে না, তার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কেউ যদি দুইটা কাজ করতে পারে, এক মুখে মানুষের বদনাম করবে না, দুই জেনায় লিপ্ত হবে না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদারি নিয়েছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। যদি চ এরকম অনেক কথাই আছে যার ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী যদি চারটা কাজ করতে পারে তার বিনিময়ে জান্নাতের সবটি দরজা খোলা। কোন নারী যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, রমজানের রোজা রাখতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, জেনা থেকে নিজেকে হেফাজতে রাখতে পারে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কথা যদি বলে তাহলে তার জন্য জান্নাতের সবটি দরজাই খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন, মরেনি, এই জন্য মরলেই যাবে। এরকম কথা আল্লাহ রাসূল অনেক সময় বলেছেন। বলছিলাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা গীবত বদনাম করে তারা জান্নাতে যাবে না। অফিরায়াতিন নাম্মাম, যারা চুগলখুরি করে, এখানকার কথা ওখানে লাগাই, ওখানকার কথা এখানে লাগাই, এরা তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাবে না, এরা জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শাররাল ওয়াজহে দাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি বিহাউলাই ইয়াতি বিহাউলাই, বিচারের মাঠে তোমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ পাবে তাকে, বিচারের মাঠে তোমরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ পাবে তাকে, যে বদনাম গীবত করত, এখানে এক কথা এখানে এক কথা, যার মুখ দুইটি, যারা পরনিন্দা করে চুগলখুরি করে তার মুখ হলো দুইটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দাল ওয়াজহাইনি ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নারিন, যার মুখ দুইটি মানে গীবত বদনাম করে তার দুইটি জিহ্বা হবে আগুনের বিচারের মাঠে। এটা খুব জটিল কথা, যারা বদনাম করে তার মুখে কয়টা জিহ্বা হবে, দুইটা, আগুনের বানানো দুইটা জিহ্বা হবে, যারা গীবত বদনাম করে তাদের মুখে হবে আগুনের বানানো দুইটি জিহ্বা। খুব কঠিন কথা, খুব ভারী মনে করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইরুল মুসলিমিনা ওয়ালা তুযু, তোমরা মুসলমানকে অপমান করো না, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তাত্তাবেউ আওরাতাহুম, তোমরা মুসলমানের পিছনে লাগো না তাকে অপমান করার জন্য। ধর্মের কেউ দাম দেয় না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না, এমনিতেই সব কিছু করে তাহাজ্জুদও পড়ে, এমনিতেই সব কিছু করে তাহাজ্জুদও পড়ে, গীবতের বদনামের পালা ঠিক আছে, তাসবিহ তাহাল্লির পালা ঠিক আছে, হজের নিয়ম গতি ঠিকই আছে, স্বামী স্ত্রী চলে যাচ্ছে হজ করতে, সব ঠিক আছে, বদনাম নিন্দা করাও ঠিক আছে, কষ্ট দেওয়াও ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তোমাদের মুসলমানের পিছনে পড়ো না, এই কথা বলার পরে বলছেন, ওমাই ইয়াত্তাবেউ আওরাতাহে, কেউ যদি তার একজন মুসলমানের ভাইয়ের পিছনে পড়ে, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আচ্ছা, এই বাক্যটা একটু ভালো করে বুঝুন তো দেখি কতদূর আগানো যায়। আপনি যদি কারো বদনাম করেন তাহলে আল্লাহ কি করবেন, আল্লাহ আপনার বদনাম করবেন, এইভাবে বুঝেন কথা। এই কথা আপনি মনে করেন না যে আমি কারো বদনাম করব লোকটা আমার পিছনে লাগবে, এটা মনে করিয়েন না। এবার চাই, যখন আপনার পাশ থেকে উঠলো তখন আপনি খেয়াল করছেন না কেন, আমরা কয়েক মিনিটের মধ্যে আলোচনার শেষে চলে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যখন কারো পিছনে লেগে যায় তখন আল্লাহ তার পিছনে লেগে যান, এই কথা বলার পরে তিনি বলছেন, ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি আহলিহি, আল্লাহ যার পিছনে লাগবেন তার অপমান হবেই হবে। সে যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায়, সে যদি মানুষের বদনাম করার পরে তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, মানে কি আপনি এই দেশে একজন মানুষের বদনাম করার পরে যদি লন্ডন পালিয়ে যান তবুও আল্লাহ আপনাকে অপমান করেই ছাড়বেন। যদি আপনি আরাক পৃথিবীতে চলে যান, মঙ্গল গ্রহে যদি চলে যান, তবু আল্লাহ তো সেখানে অপমান করবেন। আবার বুঝেন, কেউ যদি কারো পিছনে লাগে আল্লাহ তার পিছনে লাগেন, আর আল্লাহ যার পিছনে লাগেন তাকে আল্লাহ অপমান করেই ছাড়েন। সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়, এ বাক্যটা আপনি বুঝেন কি না, তার মানে আপনার অপমান হবেই সুনিশ্চিত, অপমান হবেই সুনিশ্চিত। তবে আল্লাহর কাজ তাড়াতাড়ি হয় না, একটু আল্লাহর কাজ তাড়াতাড়ি হয় না, আপনার ইচ্ছা মতো হয় না, একটু। আবু জাহাল বলছে একদিন দাঁড়িয়ে, এই ছেলেরা পিলা শোনো, এই ছেলেরা শোনো, যুবকরা, ওই মোহাম্মদ নাকি ওই সিজদে করে, আমাদের ভাতিজা মোহাম্মদ নাকি সিজদে করে, হ্যাঁ তো সিজদে করে, তো আচ্ছা তোমরা একটা কাজ করো তো, ওই যে অমুক পাড়াতে একটা উঁট জবে করেছে ওই ভুঁড়িটা নিয়ে আসো। কে নিয়ে আসতে পারে? তাহলে আমি নিয়ে আসবো। একজন দাঁড়িয়ে গেল, ও যে সবচেয়ে বদ মানুষ ওদের মধ্যে, বলছে ও যখন সিজদে যাবে তখন এই ভুঁড়িটা চাপিয়ে দেবা। তো উঁট তো একটা বড় প্রাণী, বুখারীর হাদিস, একটা বড় পরিমাণে ও নিয়ে এসেছে কয়েকজন মিলে, আল্লাহ রাসূল যখন সিজদায় গেছেন তখন ওই ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে, উনি আর সিজদা থেকে উঠতে পারছেন না। তখন কেউ গিয়ে ফাতেমাকে বলল যে তোমার আব্বার এই ঘটনা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, এসে মেয়ে, ছোট মেয়ে যতদূর তার শক্তিতে কুলালো, চেষ্টা করে করে ভুঁড়িটা তার মাথা থেকে নামিয়ে দিলেন। দিয়ে ফাতেমা আগিয়ে গিয়ে তাদেরকে কিছু গালি দিচ্ছিলেন, নিন্দা করছিলেন। তখন আল্লাহ রাসূল উঠে এদের বিরুদ্ধে একটু বদনাম করলেন, না এদের বদদোয়া করলেন, আল্লাহুম্মা হে আল্লাহ তুমি এদের ধ্বংস করো। নাম উল্লেখ করে বললেন, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, এইভাবে কয়েকজনের নাম উল্লেখ করলেন। এই দোয়া করেছেন তিনি মক্কায়, এই দোয়া বাস্তবায়ন হচ্ছেন 12 বছর পরে বদরের যুদ্ধে। যেদিন বদরের যুদ্ধ শুরু হয় সেদিন আগেই তিনি বলেছিলেন, এই শোনো উমার আবু বকর তোমরা শুনে রাখো, এই যে আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এখানে পড়বে উতবা, এই যে আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এখানে পড়বে শায়বা, এই যে আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগিরা, এই যে আঙ্গুলের দাগ দিয়ে দিলাম এখানে পড়বে আবু জাহাল। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের পরে আমরা দেখছি রাসূলের হাতের যে আঙ্গুলের দাগগুলি ছিল একটুও 19-20 হয়নি, ওইখানে সব লাশ পড়ে আছে। 70 জন মুশরিক মারা গেছিল সেই দিন। সানাদিদে কোরাইশ, কোরাইশদের লিডারের নাম উল্লেখ করেছিলেন, আল্লাহর নবীর দোয়া যদি 12 বছর পরে কবুল হয় তাহলে আপনি যদি এখনই চান তাহলে কেমনে হবে। আপনি দেখলেন ও জুলুম করছে, ও জুলুম করছে, আল্লাহ তাকে ধ্বংস করে না কেন, আল্লাহ তাকে ধ্বংস করে না কেন, আল্লাহ তাকে ধ্বংস করে না কেন, কিন্তু ও অত্যাচার করতে 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 বুঝে নিয়েছে যে দুনিয়াতে কোনো শক্তি নাই যে আমাকে ঠেকাতে পারে, তার মনে কোনো সমস্যা হয় না। যে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 400 বছর যাবৎ অত্যাচার করলো ফেরাউন, 400 বছর কি আর এখানে আছে, 400 বছর যাবৎ, কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। সাবধান, তুমি অন্যায় করো না যুবক, রাত দিন জেনা করছো বটে, মনে করছো যে কেউ ধরতে পারে না, এমন একদিন সময় চলে আসবে তোমার অজান্তে এমন ভাবে তুমি বিপাকে পড়ে যাবা কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর ধরা বড় কঠিন। দেখো না ফেরাউন কিভাবে ডুবে গেল, যেখানে ফেরাউন ভাবেওনি যে আমি এখানে মারা যাব। ফেরাউন ভাবতেই পারে না যে আমি এখানে মারা যাব এইভাবে। অবাক, আল্লাহর ধরা বড় কঠিন, তবে সময় লাগে। অত্যাচারী মানুষ বিপদে পড়বে, অন্যায়কারী বিপদে পড়বে, তবে সময়ের ব্যাপার। আমার আর আপনার ইচ্ছায় হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে যা বি ইয়াউমান, একদা আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ, লাহুম আজফার মিন নোহাসিন, তাদের হাতে বড় বড় নখ, তামার নখ, তাদের হাতে বড় বড় নখ তামার, ইখম মেসুনা ওয়াইখদাহুনা ওয়জুহাহুম ওয়াসুদুরাহুম, নখ দিয়ে মুখের উপরে মারছে থাবা, আর মুখের গোস্ত ছিঁড়ে তুলে নিচ্ছে, নিজের খামচাচ্ছে মুখকে, বুকের উপরে এভাবে মারছে নখের থাবা, আর বুকে একবারে ছিঁড়ে তুলে নিচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল মানহাউলা, এরা কারা যারা নিজেরাই নিজের নখ দিয়ে মুখকে এইভাবে ছিঁড়ে তুলে নিচ্ছে? আল্লাহ রাসূল বললেন, ওহুম আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাযিন নাস, ওরা হচ্ছে ওরাই যারা মানুষের বদনাম করত, গীবাত করত। ওই জন্য আপনাকে বলে থাকি, একটু আগে বলছে একটা লোক, এক লোকের বিবরণ, যে আব্দুর রাজাক সাহেবের আমরা 10 বছর থেকে বক্তব্য শুনছি, তো জায়গাতে বলেন যে ছোট বেলাউজের কথা, উনি ছোট বেলাউজের কথা ছাড়েন না। তার মানে ধারণাই তার যে আমি ওই একটাই বক্তব্য রাখি। তো ঠিক আছে, একটাই বক্তব্য রাখি, আমি তো তাহলে বক্তব্য মনে আছে। তার মানে এই মুফাসসির যদি 12 বছর তাফসির করে যায়, তো আপনাকে মনে হবে না যে ওটাই হলো, তার মানে আপনার একটাও মনে নেই। আর এই কথা আপনার মনে আছে বলে আপনি বলতে পারছেন, আমি এটাই চাচ্ছি। আপনার কথার সাথে আর একটা আমি কথা, যদি আমি রাস্তার কথা নকল করি না, তো একজন বলছে তার শ্বশুরের বাড়ি, তার বেশ বিত্তশালী, তার শ্বশুর ধনী মানুষ দিনের দিনাজপুরের, বলছে আমার স্ত্রীর একটা কথা শুনেন, আমার স্ত্রী ছোটকাল থেকে বলছে যে আমরা ছোটকাল থেকে আমার আব্বা একটা জালসা করেন দিন ধর্মের, আমরা ওই জালসা হলে আসি, ওই চানাচুর বিস্কুট খাই, ঘুরি। তো বিবাহ হয়ে যাওয়ার পরে এটা আমাদের অভ্যাস আছে, আমরা বক্তব্য শুনতে আসি না, এমনিতে আসি জালসার নামে, এসে চানাচুর বিস্কুট খাই আর ঘুরি। তো হঠাৎ করে তোমরা কালকে নিয়ে এসলে কাক, সেই মানুষ বক্তব্য শুরু হতেই এমক ধমক দিল যে আমাদের তো একেবারে মনে হয়েছে যে কলিজা ছিঁড়ে গেল, তা দাঁড়িয়ে গেলাম। ব্যাপারটা কি এভাবে বলল মানে কি বলতে চাই? তো এক পায়ে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা বক্তব্য শুনেছি। ওর স্বামীকে বলছে, তুমি যদি ইচ্ছা করো পুরো 2 ঘন্টা বক্তব্য আমি পুনরায় তোমাকে শোনাতে পারি। তাহলে প্রথমত কথা বুঝতে পেরেছে, দ্বিতীয়ত কথা ধরে রেখেছে। আমরা আপনার ধরে রাখাটাই চাচ্ছি, মানবে না তো সবাই, সবাই তো মানবে না, শুনে যে আপনি আমার উপরে ক্ষেপে উঠতে পারছেন এটাই তো অনেক। জাতি যে এখনো জনগণের সামনে কথা বলার সুযোগ দিচ্ছে আমাদেরকে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, এটাকেই আমরা অনেক মনে করছি। শুনুন, গীবত মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি সাফিয়াকে বললাম যে খাটো, ও একজন খাটো মহিলা, আল্লাহ রাসূল আপনি তার কথা এত বলেন কেন, সে সুন্দরী, সে এভাবে বলেন কেন, সে বড় লোকের মেয়ে, এভাবে বলেন কেন, ও তো একজন খাটো মহিলা। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালামাতাল্লাহ মুজাজাত বিমাইল বাহারালা মাজাজাতু, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, তুমি এমন একটা কথা বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। বলেন তো আয়েশা কি বলেছেন? বলেছেন যে ও খাটো। তো এটাই যদি এত বড় পাপ হয় তাহলে আপনার আর আপনার স্ত্রীর আপনার ছেলেমেয়ের দিন রাতের গল্পের অবস্থা কি হবে? এখনকার তো দোকানপাট বদনাম ছাড়া চলেই না। আর আপনাকে তো আমি বার বার বলছি যে মানুষের বদনাম করার সবচেয়ে নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর অসভ্য মাধ্যম হচ্ছে ভোট প্রথা। মানুষ মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠার, বদনাম করার এর চেয়ে খারাপ মাধ্যম বর্তমান পৃথিবীতে নেই। আর এটা মানুষকে মেরে ফেলার একটা বড় মাধ্যম, এটা মানুষের অর্থ সম্পদ লুটে খাওয়ার একটা বড় মাধ্যম, মানুষকে অন্যায় ভাবে জেল জুলুম জেল জেলে রাখা, জুলুম করা, অন্যায় করা, অবিচার করার এই ভোট একটা বড় মাধ্যম। তুমি তার সহযোগী যুবক, তুমি প্রতারণায় পড়েছো যেটা পবিত্র আমানত। কে তোমাকে বললো এটা পবিত্র আমানত? কে আছে তোমার হুজুর? কে বলল তোমাকে কথা? তোমার বোন ফাঁকি দে এই পাড়ার ওই পাড়া প্রোগ্রাম করে বেড়াই, আর তুমি দেখাচ্ছ ধর্ম? সেদিন তো বলেই গেলাম কি যেন কাঁকনহাটে এসেছিলাম। শরীয়ত আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমরাই ছিলাম তোমাদের সবচেয়ে কাছের মানুষ, তোমাদেরই দুর্ভাগ্য ভুল পথে চলে গেলে কোনোদিন তো জিজ্ঞাসা করলে না। ধর্ম কোনটা সেটাই জানা উচিত ছিল। তোমার বোন এই পাড়া থেকে ওই পাড়া, এই থানা থেকে ওই থানা প্রোগ্রাম করে বেড়াই, আর পৃথিবীতে মানুষকে মেরে ফেলার এটাই সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন একজন মানুষকে হত্যা করা এত পাপ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয়। অথচ এটা মানুষকে মেরে ফেলার বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। মানুষের জেল জুলুম হওয়া, মানুষের প্রতি অন্যায় করার এটা একটা বড় মাধ্যম। রানা পাল্লা যার ওখানে বিস্তারিত রেখা ছিল, ও ছিল একজন তেলির ছেলে, ওখানে একজন হিন্দুর জমি দখল করে, তারপর তার দলীয় দাপটে এখানে সে সব কিছু করে। দলীয় দাপটে এত কিছু হয়ে যদি থাকে, একজন যদি এরকম হয় তাহলে বোঝা যাচ্ছে যে দেশে হাজারো জন আছে। কথা বুঝতে পারেননি? তাহলে এটাই মাধ্যম যেটা তোমার দিন রাত বদনাম গীবাত করার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মা ইদখুলু নাসার নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে তিনি নিজেই বলছেন আল ফারজল ফাম, মুখ এবং লজ্জা স্থান, মুখ এবং লজ্জা স্থান মানুষকে জাহান্নামে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বেশি বেশি এ দুটাই জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাসূল একদিন বলছেন, হাল তাদরুনা মাইকুবুন নাসা নারা, বলতে পারো সঙ্গী সাথে তোমরা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেয় কি? সঙ্গী সাথে তোমরা বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেয় কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে মুখের মাধ্যমে জাহান্নামে উল্টিয়ে ফেলে কি তাকে বলতে পারো? এই কথা বলতে বলতেই ফাঁক হাজলে সেন হোক, আল্লাহ রাসূল তার জিভাটা ধরে নিয়েছেন, জিভা ধরে নিয়ে বলছেন, এই দেখো এই জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন বাঁচার তিনটে পথ। বলেন তো দেখি সিরিয়াল মনে আছে কিনা, ভুলে গেছেন? এক নম্বর হলো মুখ বন্ধ রাখা, মুখ ব্যবহার করলে বিপদ আছে, মুখ ব্যবহার করলে ভালোটা হবে না হলে মন্দ হবে, মন্দ হলে গীবত হতে পারে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা যাবে না। বক্তব্য শুনে মনে রাখেন, কেসা কাহিনী কি করবেন? এই হাদিসই রাসুলের হাদিস আপনাকে আমি লক্ষবার শোনাবো, কোনোদিন যদি কাজ দেয়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না আপনি আর আপনার স্ত্রী, আপনার মেয়ে। যদি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যায়, তাহলে আপনি একটা কাপুরুষ, আপনি একটা কাপুরুষ, আপনি একটা কাপুরুষ। এই জন্য যাই, যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া সে হাট বাজারের কোনো প্রশ্নই আসে না, চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি প্রশ্নই আসে না। কষ্ট করে যে বাড়িটা করেছেন, এখানে ভিতরে পেশাব পায়খানা আছে, সে এখানেই থাকবে। নারী ভিতরের বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, নারী হচ্ছে আদরের বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখা বস্তু, নারী হচ্ছে আদরের বস্তু। তাহলে রাসূল বলছেন, তোমরা পাঁচটা জিনিস পালন করিও নারীর ব্যাপারে, তোমরা পাঁচটা জিনিস পালন করিও নারীর ব্যাপারে। এক, যেমানের খাচ্ছ সেমানের খাওয়ায়ো। দুই, যেমানের পরছ সেমানের পরায়ো। তিন, কখনো কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, নিন্দা করতে হয় না, গালি দিতে হয় না। চার, মুখের উপরে মারতে হবে না, মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের উপরে মারা যাবে না। অলা তাত্র খাইল্লা ফিল বাইতে। পাঁচ, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না, অন্য কোথাও যেতে দিও না। তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না, অন্য কোথাও যেতে দিও না। জরুরি আদেশ, জরুরি আদেশ। পুরুষ হিসাবে পাঁচটা জিম্মেদারি পালন করতে হবে। যখন তখন স্ত্রীর পিছনে লেগে থাকতে হয় না, ছোট কথার পিছনে পড়তে হয় না। হ্যাঁ, তুমি আমার মাকে কথা বললে, তুমি তো আমার বাপকে কথা বললে, এই কথা বললে, সেই কথা বললে, স্ত্রীর সাথে এইসব বিষয়ে অত প্যাচাল পাড়তে হয় না, ওর বুদ্ধি কম। এমনিতেই আপনার উপরে জয়ী হতে চাইবে, তো আপনিও যদি জয়ী হতে চান আর ওয়ে যদি জয়ী হতে চায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন ওর বুদ্ধি কম, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ও এখন কিছু বলে নেক, কিছু বলে ঠান্ডা হয়ে যাক, তারপরে। আল্লাহ রাসূল তো এরকম অনেক সময় করেছেন, যেটা আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতেন না। বিবাহের পরে আল্লাহ রাসূল তার মেয়েকে মারতেন, আয়েশাকে। একদিন বাড়িতে ঢুকেছেন, আয়েশা তার স্বামীর সাথে আল্লাহ রাসূলের সাথে একটু কথা কাটাকাটি করছে। যেমন কথা কাটাকাটি বুঝতে পারা, আবু বকর ঢুকে চলে গেছেন, মেয়েকে আগে মারবেন, এভাবে হাত উঠিয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, না না, ও ওই আয়েশা অন্য বিষয়ে কথা বলছ না। তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আবু বকর সিদ্দিক বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশাকে, দেখলাম আমি তোমাকে কেমন ভাবে বাঁচালাম, আজ তোমাকে তোমার আব্বা দিত খানি, তা আমি কিভাবে তোমাকে বাঁচিয়ে নিলাম। তাহলে স্ত্রীর সাথে তিনি এইভাবে চলতেন, স্ত্রীকে বলতেন, চলো আজ তোমার সাথে দৌড়ের পাল্লা। স্ত্রীর সাথে একটু আনন্দ দিয়ে কথা বলতে হয়, অত মেজাজ কড়া করে থাকতে হয় না, অত প্রতিউত্তর করতে হয় না, সব কথা তার ধরতে হয় না, তার বুদ্ধি কম, সব কথা আপনি ধরলে এটা তো হবে না, এটা ভুল। আর যে দেশে নারী নেত্রী হবে সে দেশে তো গজব নাজেল হবেই, এটা নীতি হারাম, আবার ফের নারী, দুইজন নারী এই জাতির জন্য ধ্বংসের কারণ, এই জাতির জন্য ধ্বংসের কারণ, এই জাতির জন্য ধ্বংসের কারণ। এই জাতি বোঝে না এই দুজন নারীকে, অথচ তাদের বোঝা উচিত ছিল। তোমারও দেখবো তুমি কাল যাও কিনা এখানে, তুমি যদি যাওয়ার এই কথা ঠিক বলো তাহলে তুমিও মুনাফেক, তুমি যাবা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? এই কথা বলতে বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, জি না, আমরা বলতে পারছি না গীবাত যে কাকে বলে আমাদের জানা নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রো কাকাকে বা মেকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে আরো যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। ওখানে বসে আপনি আমার কথা বলছেন, আর আমি যদি শুনতে পাই, আমাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বলে উঠলেন, আরাইতা ইন কানা ফিহি মাকুল। আল্লাহ রাসূল তাহলে বলেন, ও যদি চোর হয় আর আমি যদি চোর বলি তাহলেও কি গীবাত হবে? ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে তাহলেও কি গীবাত হবে? কেমন হয়ে গেল আপনি যেভাবে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিহি মাতাকুল ফাকা দিগতাবতাহু অপবাদ। দুইটার শাস্তি দুই রকম, যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ, আমাকে 80 লাঠি পিটাতে হবে। যে ব্যক্তি অপবাদ লাগাচ্ছে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা হলো বিধান। আর যে গীবাত করলো, বদনাম করলো, তার 80 লাঠি নয়। যার গীবাত করেছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, বলতে হবে, চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারিনি, ভোটের সময় আপনার একটু বদনাম করেছি, দয়া করে মাফ করে দেন। এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। মনে রাখা ভালো হবে, বড় পাপ দুই ভাগে বিভক্ত, একটি হলো মানুষের সাথে জড়িত, একটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হয়, পাপ যতই বড় হোক না কেন। সুদ খাওয়া একটা নেহায়েত অন্যায়, সুদ খাওয়া একটা নেহায়েত অন্যায়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এত কঠিন হওয়ার পরেও, কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি রাতে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন সুদ খাবো না, তাহলে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন। কেন? সুদ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। ইনুস যত বড়ই সুদ খোর হোক না কেন, আজও যদি ফিরে আসতে চাই তাহলে তার ফিরে আসার পথ আছে, সহজেই ফিরে আসতে পারে। কিন্তু তুমি যে চেয়ারম্যানের বদনাম করেছো, তোমার কি হবে? তুমি যে অমুকের বদনাম করেছো, তোমার কি হবে? তুমি যে না বুঝে আমার বদনাম করলে, যে আব্দুর রাজাক সাহেব এই বলছেন, হাত তুলে দোয়া তুলতে এসেছিলেন, আমি তো হাত তুলে দোয়া তুলতে আসিনি, তাহলে কি হবে? সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই বিনা অজু বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে নামাজ পড়তে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে, পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, এই সময়তে নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেও নামাজ পড়তে হবে। এই জন্য আপনাকে আমি বলে থাকি যে কথার কথা, আফগানিস্তানে ইরাকে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম নারীদেরকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত মানুষের অসুবিধা বুঝে না। আপনি কত বড় বিপদে আছেন এটা নামাজ বুঝে না, আপনি কত বড় অসুবিধা আছেন এটা নামাজ বুঝে না, আপনি দৌড়িয়ে যাচ্ছেন না হেঁটে যাচ্ছেন এটা নামাজ বুঝে না, আপনি ভিড়ে আছেন না স্বাভাবিকভাবে আছেন এটা নামাজ বুঝে না। মানুষের ঋতু, নারীর ঋতু হলে তাকে নামাজ পড়তে হবে না, এছাড়া নামাজ পড়তেই হবে। এর পরেও আপনার বয়স 70 বছরে একদিনও নামাজ পড়েননি, শুধু আজকে বলছেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আজকে ফজরের থেকে সলাত শুরু করব, এই কথা বলেই আপনি মারা গেলেন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কিন্তু বড় আলু উপরে রেখে 5 টাকা ঠগিয়ে বিক্রি করেছেন, এর জন্য যদি আজীবন তওবা করেন হবে না, এটা মানুষের সাথে জড়িত পাপ। রিক্সা থেকে নেমে ওকে এক থাপ্পড় দিয়েছেন রিক্সাওয়ালাকে, এত টাকা চাইলে কেন? আজীবন তোবা করলে রিক্সার পাপ ক্ষমা হবে না। বড় ছেলেকে জমি লিখে দেওয়া হয়েছে, আজীবন তোবা করলে বড় ছেলেকে জমি লিখে দেয়, পাপ ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত জমি ফেরত না দেওয়া হয়েছে। খুব সাবধান, মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হয় না। গীবত মানুষের সাথে জড়িত পাপ, যতই তোবা করেন ক্ষমা হবে না। যার সাথে এই পাপ হয়েছে তার হাত ধরেই ক্ষমা নিতে হবে, তাকে বলতে হবে ভাই আমি বুঝতে পারিনি আপনার বদনাম করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এই পাপ ক্ষমা হবে। আল্লাহ আমাদেরকে গীবত বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দোয়া, এ দোয়া তোমার দরবারের আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। মহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব আপনাদেরকে সালাম দিয়েছেন, তিনি বিশেষভাবে আত্তাহারি পত্রিকা সলাতুর রাসুল পড়ার জন্য অনুরোধ করেছেন, আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার জন্য অনুরোধ করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।